বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 1 মে, 18 বৈশাখ এবং ফার্সি 11 উর্দি বেহেশত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্জে এবং সৌদি আরবের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/dn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ 5 স্যাটেলাইটও প্রচারিত হয়। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতারা পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ইউরোপ ও আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে ইহুদিবাদী ইসরায়েলের বাধা সৃষ্টি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে মে দিবস পালন এবং সরকার ও বিরোধী দলের পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে রমজান আত্মশুদ্ধির মহোৎসব সম্পর্কে ধারাবাহিক বিশেষ আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে ইরানে ইসলামী আদর্শ ভিত্তিক পরিবার নিয়ে ধারাবাহিক আলোচনা সুখের নিয়ম। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। উগ্রবাদ মোকাবেলায় মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেন সফরে গেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। পশ্চিমা অস্ত্রের চালান ধ্বংস করল রাশিয়া। শ্রমিকদের ন্যূনতম মজুরি 20,000 টাকা ও 8 ঘন্টা কর্মদিবসের দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন। এবং ঈদের ছুটি বাড়ানোর দাবি জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। উগ্রবাদ মোকাবেলায় মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। তিনি শনিবার বিকেলে ব্রুনাইয়ের পররাষ্ট্রমন্ত্রী দাতো এরিওয়ান ইউসুফের সঙ্গে এক টেলিফোন আলাপে এ আহ্বান জানান। ইউসুফকে আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আবদুল্লাহিয়ান বলেন, ইরানের নতুন সরকার এশিয়ার বন্ধুপ্রতিম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করতে চায়। তিনি ব্রুনাইয়ের পররাষ্ট্রমন্ত্রীকে তেহরান সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, ইরানের পররাষ্ট্রনীতিতে ব্রুনাই বিশেষ গুরুত্ব পাচ্ছে এবং দেশটির সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে তেহরান বদ্ধপরিকর। আবদুল্লাহিয়ান ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরায়েলের দমনপীড়নের তীব্র নিন্দা জানিয়ে বলেন, মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে ইহুদিবাদী ইসরায়েল কখনো আলাকসা মসজিদে আগ্রাসন চালানোর সুযোগ পেত না। টেলিফোন আলাপে ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার আকাঙ্ক্ষা প্রকাশ করেন ব্রুনাইয়ের পররাষ্ট্রমন্ত্রী। তিনি তেহরান সফরে আসবেন বলেও আশা ব্যক্ত করেন। তিনি অধিকৃত ফিলিস্তিন পরিস্থিতির নিন্দা জানিয়ে বলেন, ইসরায়েলি দমন অভিযান পর্যালোচনা করার জন্য ইসলামী সহযোগিতা সংস্থা বা ওয়াইসির জরুরি বৈঠক আহ্বান করা প্রয়োজন।
রাশিয়া জানিয়েছে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে নতুন নতুন যে সমস্ত অস্ত্রের চালান পাঠিয়েছে তার বিরাট অংশ তারা ধ্বংস করে দিয়েছে। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি যখন ইউক্রেন সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন, তখনই রাশিয়ার পক্ষ থেকে পশ্চিমা অস্ত্র ধ্বংসের এই তথ্য জানানো হয়। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু করার পর ন্যান্সি পেলোসি হচ্ছেন আমেরিকার সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের যিনি কিয়েভ সফর করছেন। পেলোসি মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। শনিবার প্রতিনিধি দলটি ইউক্রেনে পৌঁছায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে পেলোসি তার দেশের পক্ষ থেকে সমর্থন অব্যাহত রাখার কথা ঘোষণা করেন। তিনি বলেন, আমাদের প্রতিনিধি দলের এই সফরের উদ্দেশ্য হচ্ছে সারা বিশ্বকে এই বার্তা দেয়া যে আমেরিকা শক্তভাবে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার উপর আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা কয়েক হাজার নিষেধাজ্ঞা আরোপ করেছে, পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ দিয়ে ইউক্রেনকে সহযোগিতা করছে। রাশিয়া যাতে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে ইউক্রেনে তার বিশেষ সামরিক অভিযান সমাপ্ত করতে না পারে, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট সেই চেষ্টা করছে। চীনা বার্তা সংস্থা সিনহুয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এই অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভ। তিনি বলেন, ন্যাটোভুক্ত দেশগুলো প্রকাশ্যে ইউক্রেন সরকারের পক্ষ নিয়েছে এবং তারা একটি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে বিশেষ সামরিক অভিযান সমাপ্ত করার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী এমন সময় এই অভিযোগ করলেন যখন ইউক্রেন শুক্রবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটিতে রাশিয়ার সামরিক অভিযান বন্ধ করার আলোচনা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে গত ২৯ মার্চের পর আর সরাসরি কোনো আলোচনা হয়নি। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও তার পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে রাশিয়ার সৈন্য সরিয়ে নেওয়া সত্ত্বেও রুশ সেনাদের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের হত্যার অভিযোগের কারণে আবার আলোচনা শুরু করা যাচ্ছে না। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে প্রথম একজন মার্কিন নাগরিক নিহত হয়েছে। সাবেক মার্কিন মেরিন সেনা উইলি জোসেফ গত সোমবার নিহত হয়। ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষে লড়াইরত অবস্থায় এই প্রথম কোনো মার্কিন নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেল। জোসেফের নিকটাত্মীয়রা মার্কিন গণমাধ্যমগুলোকে বলেছেন, নিহত হওয়ার সময় সাবেক এই মেরিন সেনা একজন মার্কিন সামরিক ঠিকাদারের হয়ে কাজ করছিলেন। নিহত ওই মার্কিন সেনার মা রেবেকা ক্যাবরেরা বলেছেন, তার ছেলের মৃতদেহ এখনও খুঁজে পাওয়া যায়নি। তিনি তার সন্তানের লাশ আমেরিকায় ফিরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছেন। তার ছেলে গত ১২ মার্চ আমেরিকা থেকে পোল্যান্ড হয়ে ইউক্রেনে প্রবেশ করে বলে জানান রেবেকা। পোল্যান্ড থেকে ইউক্রেনে প্রবেশ করে জোসেফ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনীয় সেনাদের সঙ্গে যোগ দেন এবং রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ ২২ মিটার ব্যান্ডে। মে দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশ থেকে দেশের শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০,০০০ টাকা এবং ৮ ঘণ্টা কর্মদিবসের দাবি কার্যকর করার দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন। ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির রিপোর্ট।
মে দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশ থেকে দেশের শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০,০০০ টাকা এবং ৮ ঘণ্টা কর্মদিবস কার্যকরের দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন। আজ রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে ৪ দফা দাবি জানানো হয়। এই দাবিগুলোর মধ্যে রয়েছে ৮ ঘণ্টা কর্মদিবস বাস্তবায়ন, জাতীয় ন্যূনতম মজুরি ২০,০০০ টাকা ঘোষণা, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন এবং ন্যায্য মজুরি ও অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করা। সমাবেশে ফেডারেশনের সহসভাপতি মানস নন্দী বলেছেন, বাজারে নিত্যপণ্যের মূল্য বাড়ছে, শ্রমিকরা যে মজুরি পান তা দিয়ে তারা চলতে পারেন না, তাই তাদের ওভারটাইম করতে হয়। শ্রমিকরা যেন ওভারটাইম করা ছাড়া চলতে পারেন সেজন্য ন্যূনতম মজুরি ২০,০০০ টাকা করতে হবে। অনেক প্রতিষ্ঠান ওভারটাইম করতে বাধ্য করে, এই বাধ্য করা বন্ধ করতে হবে। ফেডারেশনের সভাপতি আকবর জহিরুল ইসলাম বলেছেন, ঈদে এখনও বেশ কিছু গার্মেন্টসের কর্মী বেতন ভাতা পাননি। মানুষ বাঁচার জন্য চাকরি করে, মরণের জন্য নয়, কিন্তু কর্মক্ষেত্রে নিরাপত্তা নেই। ছাদ ভেঙে শ্রমিকরা মারা যায়, আগুনে পুড়ে মারা যায়, কর্মক্ষেত্রকে তাই নিরাপদ করতে হবে। এদিকে সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, 2009 সালে আমরা সরকার গঠন করার পর থেকে বিভিন্ন সেক্টরে শ্রমিকদের মজুরি বেড়েছে 6 থেকে 8 গুণ। একই সাথে শ্রমিকদের চিকিৎসা, যাতায়াত, বাড়ি ভাড়া, গার্মেন্টস শ্রমিকদের দুপুরে টিফিনের ব্যবস্থা করা সহ বিভিন্ন ভাতা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারই নিশ্চিত করেছে। আজ 1 মে চট্টগ্রাম নগরীতে নিজ বাসভবনে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তথ্যমন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ বলেন, শ্রমজীবী মানুষের জীবনমান উন্নত হয়েছে, ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। এদিকে গাজীপুরে একটি পোশাক তৈরির কারখানায় বেতন ও বোনাসের দাবিতে গতকাল শনিবার থেকে অবস্থান নিয়েছেন শ্রমিকেরা। কারখানার ভেতরেই রাত যাপন করেছেন তারা। GM&JC কম্পোজিট লিমিটেড নামের কারখানাটির অবস্থান মহানগরের ভোগড়া এলাকায়। কারখানার ভেতরেই পানি বিস্কুট খেয়ে ইফতার ও সাহরি করেছেন শ্রমিকেরা। বেতন বোনাস না নিয়ে কারখানা ছাড়বেন না বলে জানিয়েছেন তারা। আজ বেলা 2টায়ও কারখানার ভেতরে অবস্থান করছিলেন শ্রমিকেরা। তারা বলেন, গতকাল দুপুরের পর এপ্রিলের বেতন ও ঈদ বোনাস দেওয়ার কথা ছিল। আগের দিন তারা ঈদ উপলক্ষে নিজেদের বাড়ির মতো করে কারখানার ভেতরে রঙিন কাগজ দিয়ে সাজিয়েছিলেন। গতকাল সকালে তারা কারখানায় সেজে গুজে কাজে যোগ দেন। দুপুরের পর বেতন ও ঈদ বোনাস নিয়ে তারা বাড়ি যাবেন, এমন আনন্দ উদ্দীপনায় আজ কাজ করছিল। কিন্তু কিছু ওঠার আগেই দুপুরে কারখানার কর্মকর্তারা বেতন বোনাস না দিয়ে একে একে গা ঢাকা দেন। ভারতের পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী MP রাজ্য সরকারের কাছে ঈদের ছুটি বৃদ্ধির দাবি জানিয়েছেন। তিনি আজ বহরমপুরে এক সংবাদ সম্মেলনে ওই দাবি জানান। আরও বলছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী MP রাজ্য সরকারের কাছে ঈদের ছুটি বৃদ্ধির দাবি জানিয়েছেন। তিনি আজ রোববার বহরমপুরে এক সংবাদ সম্মেলনে ওই দাবি জানান। এ প্রসঙ্গে অধীরবাবু বলেন,
শনিবার এবং রবিবার দুটো দিন ছুটি তো ছিলই, আজকে রবিবার, আবার পরশু থেকে দুদিনের ছুটি। ঈদের এই বাতাবরণে, উৎসবের এই বাতাবরণে সাধারণ মানুষ যখন এই ঈদকে উদযাপন করবার জন্য আনন্দ উচ্ছ্বাসে নিজেরা প্রস্তুতি নিচ্ছে, সেই সময় সেই প্রস্তুতি পর্বে কালকের দিনটা যদি দিদি ছুটি দিত আমার মনে হয় ভালো হতো। যখন পুজোর সময়তেও একটানা ছুটি হয়, ঈদের সময়তেও এই ছুটিটা দিতে পারত, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, কারণ মঙ্গল আর বুধ এমনি ছুটি আছে, মাঝে একটা দিন ছুটি দিলে তাদের জিনিসপত্র কেনাকাটি প্রস্তুতির ক্ষেত্রে মুসলিম সমাজে যারা ঈদ উদযাপন করবার জন্য এক মাস ধরে রোজা পালন করেছে তাদের একটা বড় সুযোগ হতো। তাই পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমার দাবি যে আগামীকালও যেন ছুটির দিন হিসাবে ঘোষণা করার বিষয়টা পশ্চিমবঙ্গ সরকার বিবেচনা করে।
বলছিলেন অধীর রঞ্জন চৌধুরী MP। পশ্চিমবঙ্গে ঈদ উৎসব উপলক্ষে একদিনের ছুটি থাকে, কিন্তু যারা বাসা থেকে দূরের জেলাতে কর্মস্থলে থাকেন, পড়াশোনার জন্য দূরে থাকেন, তাদের পক্ষে ঈদের খুশি সেভাবে উদযাপন করা সম্ভব হয় না। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন হামাসের নেতা ইয়াহিয়া সিনোয়ার বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি পবিত্র আল-আকসা মসজিদে আগ্রাসন বন্ধ না করে তাহলে তেল আভিভের বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধ শুরু হবে এবং গাজা উপত্যকার সমস্ত প্রতিরোধকামী সংগঠনকে এজন্য প্রস্তুত থাকা উচিত। গতকাল গাজা উপত্যকায় এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। সিনোয়ার বলেন, পবিত্র রমজান মাসের পর আল-আকসা মসজিদ রক্ষার লড়াই শুরু হবে, কারণ সে সময় ইহুদিবাদীদের বেশ কিছু অনুষ্ঠান রয়েছে এবং তখন তারা আল-আকসা মসজিদে ঢোকার চেষ্টা চালাবে। তিনি ফিলিস্তিনি নারী পুরুষ সবাইকে এই প্রতিরোধ লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানান। অবৈধ বসতি নির্মাণকারী ইহুদিবাদীরা সাধারণত বিভিন্ন অনুষ্ঠানের সময় আল-আকসা মসজিদে প্রবেশের চেষ্টা করে এবং তার বিরুদ্ধে বিশ্ব মুসলিম সম্প্রদায় সবসময় প্রতিবাদ জানিয়ে আসছে। গত কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা চরম পর্যায়ে রয়েছে। রমজান মাসে আলাকসা মসজিদে ইবাদতরত মুসল্লিদের উপর কয়েক দফা ইহুদিবাদী সেনারা হামলা চালিয়েছে। গ্রিসে অনুষ্ঠেয় ন্যাটো সামরিক জোটের মহড়ায় তুরস্ক অংশ নেবে না। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম গতকাল এই খবর দিয়েছে। গ্রিসে আগামী 9 থেকে 22 মে পর্যন্ত এই মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেখানে তুরস্ক তার F-16 ফাইটিং ফ্যালকন জঙ্গি বিমান পাঠাবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। তুরস্কের বিমানবাহিনীর কমান্ড মনে করছে, মহড়াকে কেন্দ্র করে গ্রিস যেভাবে কথা বলছে তা আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতি সংঘর্ষপূর্ণ। তুর্কি কর্মকর্তারা দাবি করছেন, গ্রিসকে তাদের ভাষা পরিবর্তন করতে হবে, কিন্তু এথেন্স তা করতে অস্বীকার করেছে। তুরস্কের একটি নিরাপত্তা সূত্র দাবি করেছে, মহড়ায় যোগ দেওয়ার জন্য তুরস্কের পক্ষ থেকে সব সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরির প্রচেষ্টা চালানো হয়েছে, কিন্তু গ্রিস কোনো ইতিবাচক ভূমিকায় আসেনি, এমনকি তারা এই মহড়ায় তুরস্কের অংশগ্রহণ দেখতে চায় না। যার কারণে এই সামরিক মহড়ায় যোগ দেওয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে তুরস্ক। এর ফল হিসেবে গত 22 এপ্রিল স্বাগতিক দেশ গ্রিসকে মহড়ায় অংশ না করার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। এদিকে অন্য কিছু সূত্র বলছে, তুরস্কের জঙ্গি বিমান প্রায়ই গ্রিসের আকাশসীমা লঙ্ঘন করে, যার কারণে গ্রিস চায় না এই সামরিক মহড়ায় তুরস্ক অংশগ্রহণ করুক। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনার সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদী ইসরায়েল আরব ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক নষ্ট করার জন্য গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইহুদিবাদী ইসরায়েল পরমাণু সমঝোতা ধ্বংস করে দেওয়ার জন্য আমেরিকা ও পাশ্চাত্যের অন্য দেশগুলোর উপর ব্যাপক প্রভাব খাটানো, সৌদি আরবের সাথে ইরানের সম্পর্ক উন্নয়নের পথে বাধা সৃষ্টি করা এবং ইরান ও তুরস্কের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সাথে ইসরায়েল এ দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করারও চেষ্টা করছে। বাগদাদে ইরান ও সৌদি আরবের মধ্যে পঞ্চম দফা আলোচনা সফল হওয়ার পর সৌদি আরব সংলাপের অগ্রগতির বিষয়ে খবর গোপন রাখার চেষ্টা করেছে। এ ধারণা করা হচ্ছে সৌদি আরব ইসরায়েলের ভয়ে তটস্থ এবং ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন বিষয়ক আলোচনায় অগ্রগতির বিষয়টি প্রকাশ্যে আনতে চায় না। ইসরায়েলের দৈনিক জেরুজালেম পোস্ট স্বীকার করেছে, ইসরায়েল এজন্য চিন্তিত যে ইরান ও সৌদি আরবের মধ্যকার সফল আলোচনা ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের যেসব সমঝোতা হয়েছে তা ধ্বংস কিংবা হুমকির মুখে ফেলতে পারে। প্রকৃতপক্ষে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলের শেষের দিকে ইসরায়েল আরব দেশগুলোর সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের নজিরবিহীন পদক্ষেপ নেয় এবং এক্ষেত্রে আমেরিকার প্রভাবকে কাজে লাগায়, বিশেষ করে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করে যাতে এর মাধ্যমে ছোট ছোট অন্য আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন করা যায়। এভাবে যাতে ইরানের নেতৃত্বে এ অঞ্চলে ইসরায়েল বিরোধী প্রতিরোধ শক্তিগুলোরও উত্থান ঠেকানো যায়। এ কারণে ইসরায়েল কোনোভাবেই চায় না আরব দেশগুলো, বিশেষ করে ইসরায়েলের সাথে সম্পর্ক আছে এমন আরব দেশের সাথে ইরানের সুসম্পর্ক গড়ে উঠুক। ইসরায়েল মিথ্যা খবর প্রচারের মাধ্যমে তুরস্ক সহ ইউরোপের দেশগুলোর সঙ্গেও ইরানের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। পরমাণু সমঝোতাও যাতে সাফল্যের মুখ না দেখে সেজন্য তারা গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ইরান ও তুরস্কের মধ্যকার সম্পর্ক নষ্ট করার জন্য ইসরায়েল এমন কৌশল খাটাচ্ছে যা গত কয়েক বছর আগে ইরানের সাথে সৌদি আরবের সম্পর্ক নষ্ট করার জন্য কাজে লাগিয়েছিল। ইউক্রেন সংকট সৃষ্টির পর ইউরোপ বিকল্প জ্বালানির উৎস খোঁজার জন্য পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করতে চায়। তুরস্ক ইরানের বিরুদ্ধে মার্কিন একতরফা নিষেধাজ্ঞার বিরোধী। এ অবস্থায় ফ্রান্স, জার্মানি ও তুরস্কের সাথে ইরানের সম্পর্ক নষ্ট করার জন্য ইরানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। আজ মে দিবস উপলক্ষে বিএনপির মহাসচিব অভিযোগ করে বলেছেন, বাংলাদেশের বর্তমান সরকার শ্রমিকদের অধিকার হরণ করেছে। এ সম্পর্কে এবার শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির প্রতিবেদন।
মে দিবস উপলক্ষে আজ রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ আয়োজন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন,
এই সরকার জনগণের দ্বারা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যাত হয়েছে। আর সরকারের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নাই, আজকে সব অধিকারগুলো তারা হরণ করে নিয়েছে। মেগা উন্নয়ন করছেন ভালো কথা, আমি না খেয়ে থাকবো, আর আপনি বেগুন পাড়াতে কানাডার বেগুন পাড়ায় অথবা দুবাইতে অথবা আপনার সেই মধ্যপ্রাচ্যে মালয়েশিয়াতে আপনি বাড়ি করবেন সেটা হতে পারে না।
বাংলাদেশ উপরে যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের সহযোগিতা চাওয়া এই জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক, এমনটি উল্লেখ করেন বিএনপি মহাসচিব।
এই সরকারের এই যে ক্ষমতায় টিকে থাকার যে উদ্দ্র বাসনা, যেটার জন্য তারা হত্যা করছে, খুন করছে, যে স্যাংশন জারি হয়েছে একটা বিশেষ আইন শৃঙ্খলার বাইরের উপরে, যে কর্মকর্তাদের উপরে, তাকে ফেরানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তারা ধর্ণা দিয়েছে। যখন সেটা পারেনি, এখন তারা বলছে পার্শ্ববর্তী ভারতের সহযোগিতা নিয়ে
ভারতের সঙ্গে বন্ধুত্ব রেখেই আলোচনা করে সব সমস্যার সমাধান করতে হবে।
আওয়ামী লীগের শক্তির উৎস এই দেশের জনগণ, জনগণ যাদের ক্ষমতার উৎস, তারা অন্য কোন শক্তির কাছে জিম্মি হতে পারে। 21 বছর বিরোধ করে ভারতের সঙ্গে আমাদের লাভ হবে, আমাদের ক্ষতি হয়েছে, বন্ধুত্ব রেখেই আমাদের আলোচনা করে সব সমস্যার সমাধান।
আজ রোববার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব মন্তব্য করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ সময় মহান মে দিবস উপলক্ষে শ্রমজীবী ও মেহনতি মানুষকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, এদেশের প্রতিটি সংকট ও দুর্যোগে সবার আগে পৌঁছে যায় আওয়ামী লীগ। সংকটে দুর্যোগে আওয়ামী লীগ কখনো হতাশ হয় না। শেখ হাসিনার বলিষ্ঠ ও বিচক্ষণ নেতৃত্বে সবাই কাজ করে যাচ্ছেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে পবিত্র রমজান উপলক্ষে ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান, রমজান আত্মশুদ্ধির মহোৎসব।
يا شهر التوبة والغفران، يا شهر الخير، يا شهر الجود، يا شهر الرحمة والإيمان.
رمضان আত্মশুদ্ধির মহোৎসব।
وبالنفحات قد وعدوا ولا حد فرصة اخرى ليقتربوا وقد بعدوا ولا حد فرصة اخرى ليقتربوا وقد بعدوا يا رمضان।
রমজান আত্মশুদ্ধির মহোৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার 29তম পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
রমজান بمحمد صلى الله عليه وسلم سلم نبيا ورسولا.
আজ যদি হয় রমজানের শেষ দিন, কাল ভোরেই আসবে প্রিয়তম খুশির ঈদ। আরও একটি বছর থাকব তোমার প্রতীক্ষায়। হে প্রিয় রমজান, প্রিয়তম সুরিদ, এ রমজানই যেন না হয় আখেরি রমজান। হে রহমান, কবুল কর মোদের এ তাগিদ।
রমজান দোয়া কবুল ও পূর্ণ অর্জনের মাস। আত্মশুদ্ধির এ মাসে অবারিত রহমত বরকতের পাশাপাশি দোয়া মোনাজাতের মাধ্যমে নিজেকে পাক সাফ করে নেওয়া যায়। মানব জাতির কল্যাণ ও মুক্তির জন্য এবং যে কোনো বিপদ মুসিবত থেকে উত্তরণে দোয়ার বিকল্প নেই। আমাদের উপর আল্লাহ তালার পক্ষ থেকে এটা এক বড় ধরনের নিয়ামত ও অনুগ্রহ যে তিনি আমাদের তাঁর কাছে দোয়া করার অনুমতি দিয়েছেন এবং দোয়া কবুলেরও ওয়াদা করেছেন। এ মর্মে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। রমজানে দোজখের দরজাগুলো বন্ধ এবং বেহেশতের দরজাগুলো খোলা থাকে, শান্তির সুবাতাস বইতে থাকে চারদিকে, যার ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে সবার হৃদয় মন হয় বিগলিত ও ইবাদত প্রবণ। গোনাহ কম হয়, পুণ্যের কাজে অংশগ্রহণ বেড়ে যায়, সে সঙ্গে আল্লাহ তালার করুণার বাড়িবর্ষণ মানুষকে বিনয়ী, সহানুভূতিশীল ও অহংকার মুক্ত করে তোলে, যার ফলে অন্যের মঙ্গল কামনা ও সমবেদনায়ও মন আকুল হয়ে যায়। কাই মনে দোয়ার ও চরণ মুখ দিয়ে বেরিয়ে আসে তার এ দোয়া, আল্লাহ তালা ব্যর্থ মনোরথে ফেরত দেন না, কারণ রমজানের পুরো সময়েই রহমতের আবহ বইতে থাকে। شهر العطايا فيك الغفور يزيل كل الخطايا الله فجر القرآن دعو من الرحمة اقرأ فجر القرآن دعو من الرحمة يا ربي جعل هالشهر خير سنة.
রমজান মাসের নফল নামাজ, তাহাজ্জুদ, সাহরি ছাড়াও ইফতারের দোয়া কবুল হয়। হাদিসে তিন ব্যক্তির দোয়া কবুল হওয়ার কথা এসেছে, তার একটি হল রোজাদারের ইফতারের আগ মুহূর্তের দোয়া। রমজানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি আল্লাহর দরবারে দোয়া ও প্রার্থনার তাগিদ দিয়েছেন। দোয়ার মাধ্যমেই তার নৈকট্য হাসিল করা সহজ। এছাড়াও তিনি দোয়াকে সর্বোত্তম ইবাদত ও ইবাদতের সার নির্যাস বলেছেন। তিনি আরো বলেছেন, দোয়া হচ্ছে মুসলমানদের হাতিয়ার ও দীন ইসলামের স্তম্ভ স্বরূপ এবং আসমান জমিনের নূরময় আলো। আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো কিছু নেই। আমার বান্দা যদি আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তবে তাদের বলে দিন আমি তাদের অতি কাছে, আমাকে যে ডাকে আমি তার ডাক শুনি এবং তা কবুল করি।
যখন দোয়াকারী ব্যক্তি হালাল খাবার গ্রহণ করে উপযুক্ত সময়ে দোয়ার শর্তাবলী মেনে প্রাপ্তির আশা ভরসা, নাজাতের প্রত্যাশা ও দোজখের শাস্তির ভয় নিয়ে কায়মন বাক্যে এবং চোখে অশ্রু ও মনে পরম আকুতি সহ দোয়া করে, তখন দোয়া কবুলের সম্ভাবনা থাকে। যারা আল্লাহর সামনে বিনীত হতে লজ্জাবোধ করে, লোক লজ্জায় দোয়া করে না, দোয়াই অন্যমনস্ক ও উদাসীন থাকে কিংবা গর্ব ও অহংকারে দোয়া মোনাজাত এড়িয়ে যায়, তার শাস্তি প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা গর্ব ও অহংকারে নিমজ্জিত হয়ে আমার ইবাদত করা থেকে বিমুখ থাকে তারা সত্যই লাঞ্ছিত ও অপমানিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। অন্যত্র বলেছেন, তার জন্য আল্লাহর কোনো দায় দায়িত্ব নেই। এরশাদ হয়েছে, হে নবী, বলুন তোমরা যদি আল্লাহকে না ডাকো তোমাদের ব্যাপারে আমার প্রতিপালকের কি প্রয়োজন পড়েছে।
وثغر هلال مبتسم أتى رحمات غامرة أتى أملا لذوي الندم صلي يا روح نسائمه وتوبي فيها واغتنمي وجدي بالصيامك معه كأنك قبله لم تصمي أتى رمضان بالكرام.
أنبياء كرام এবং আউলিয়া কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া ও কান্নাকাটি করতেন। দোয়া, কান্নাকাটি ও অনুনয় বিনয় এবং এর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনই ছিল তাদের প্রকৃত চাওয়া পাওয়া। শুধু রমজানে নয়, সারা বছর তাদের দৈনন্দিন আমলি জিন্দেগিতে ওজিফা, জেকর, দোয়া ও মোনাজাত রুটিন কাজ ছিল। আমাদেরও উচিত রমজানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নিজেদের গোনাখাতা মাপ করিয়ে নেয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানে যে ব্যক্তি নিজের গোনাহ মাপ করাতে পারে না তার চেয়ে হতভাগ্য আর কেউ নেই। আমরা যেন আন্তরিক দোয়ার মাধ্যমে এই বিপদ থেকে রেহাই পেয়ে যাই এবং দিন দুনিয়ার তাবত কল্যাণে যাতে কাজ করে যেতে পারি, মহান আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি।
মহান আল্লাহ হযরত দাউদ আলাইহিসসালামকে বলেছেন, হে দাউদ, জমিনে থাকা আমার বান্দাদের বলুন আমি তাঁর বন্ধু যে আমাকে ভালোবাসে, আমি তাঁর সহবস্থানে থাকি যে আমার সঙ্গে থাকে, আমি তাঁর সঙ্গে একাত্ম হই যে আমাকে স্মরণ করতে ও আমার নাম নিতে ভালোবাসে, যে সত্যিকার অর্থে আমাকে খোঁজে সে আমাকে পায়, আর যে আমাকে ছাড়া অন্য কাউকে খোঁজে সে আমাকে পাবে না। তাই হে জমিনের অধিবাসীরা, তোমরা দুনিয়ার এই সব প্রতারণা ও মিথ্যা ত্যাগ করো, বরং আমার দয়া, আমার সাহচর্য, আমার সহবস্থান ও আমার সঙ্গে মিলনের দিকে ছুটে আসো এবং আমাকে ভালোবাসো, যাতে আমিও তোমাদেরকে ভালোবাসি ও তোমাদেরকে ভালোবাসার দিকে ছুটে যাই। এবারে শোনা যাক 29তম রমজানের দোয়া।
হে আল্লাহ, আজ আমাকে তোমার রহমত দিয়ে ঢেকে দাও, গুনাহ থেকে মুক্তি সহ আমাকে সাফল্য দান করো, আমার অন্তরকে মুক্ত করো অভিযোগ ও সন্দেহের কালিমা থেকে, হে ইমানদার বান্দাদের প্রতি দয়াবান।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে ইসলামী আদর্শ ভিত্তিক পরিবার নিয়ে ধারাবাহিক আলোচনা সুখের নির।
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, কথাবার্তার প্রাত্যহিক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। আজ 1 মে রোববারের কথাবার্তার আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি, তারপর দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। ঢাকার পত্রপত্রিকার কয়েকটি খবরের শিরোনাম, ইউক্রেনের 17 সামরিক স্থাপনায় হামলা, 200 সেনা নিহত, রাশিয়া, দৈনিক ইত্তেফাক। রুশ সেনারা ইউক্রেনের অস্ত্র সরবরাহের একটি উৎস জেলেনস্কির দাবি, আর রাশিয়ার অভিযোগ ইউক্রেন নিজে নিজেদের উপর হামলা করছে, দৈনিক যুগান্তর। ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি, কিন্তু কেন পিছপা হচ্ছে যুক্তরাষ্ট্র, দৈনিক মানব জমিন। সোয়াবিন তেল গুদামে আছে, বাজারে নেই, দৈনিক প্রথম আলো। মসজিদে নববীর ঘটনায় ইমরান খানকে গ্রেফতার করা হবে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, দৈনিক
সংবাদ প্রতিদিন। আওয়ামী লীগের বিদেশে বন্ধু আছে, কোনো প্রভু নেই, ওবায়দুল কাদের, দৈনিক কালের কণ্ঠ। কলকাতার শিরোনাম, ভারতকে লাগাতার চাপ, অথচ রাশিয়ার থেকে বেশি তেল কিনল আমেরিকাই, দৈনিক সংবাদ প্রতিদিন। রাজ্যের ধর্মীয় স্থান থেকে প্রায় 54,000 লাউড স্পিকার খুলে নিল যোগীর প্রশাসন, দৈনিক আজকাল। কৃষ্ণসাগরে নৌঘাটি পাহারায় ডলফিন, সমুদ্রের নিচেও শত্রুর হামলা ঠেকাতে তৈরি রাশিয়া, দৈনিক আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি বিষয়ে বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ কোনো শক্তির কাছে জিম্মি নয়, বলেছেন ওবায়দুল কাদের। প্রায় সব পত্র পত্রিকা এই শিরোনাম করেছে, কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটি দেশের জন্য অনেক বড় একটি সুখের কথা এবং দেশের মানুষের জন্য একটি বড় পাওয়া। যদি বাস্তবতা তাই হয় তাহলে আমি ওবায়দুল কাদেরকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাবো, সাধুবাদ জানাবো আওয়ামী লীগকে। তবে বাস্তবতা হচ্ছে যে রাজনৈতিক অঙ্গনে বা রাজনৈতিক পর্যবেক্ষক মহলে এমন বক্তব্য চালু রয়েছে, আজকে হঠাৎ করেই নয়, এটি বহু বছর ধরে, যে আওয়ামী লীগের সাথে ভারতের যে সম্পর্ক সেই সম্পর্কটা শুধুমাত্র বন্ধুত্বের পর্যায়ে থাকে না, সেই সম্পর্কটা অনেকটা অসঙ্গতিপূর্ণ সম্পর্ক, যে সম্পর্ক রাষ্ট্রীয় পর্যায়ে এই রকমের হওয়া উচিত নয়। অর্থাৎ তারা বলতে চান বা বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ রয়েছে যে ভারতের কাছে আওয়ামী লীগ একরকমের জিম্মি অবস্থায় আছে। যে বক্তব্য ওবায়দুল কাদের প্রত্যাখ্যান করেছেন সেই কথাটা বিএনপি বলে থাকে, এবং বিএনপি হচ্ছে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল। তার মানে বিরাট একটা সংখ্যক মানুষ আওয়ামী লীগকে ভারতের সাথে এই সম্পর্কটাকে বন্ধুত্বের সম্পর্ক শুধু ভাবে না, বরং সেই সম্পর্কটাকে ওবায়দুল কাদের যে অ্যাঙ্গেল থেকে বক্তব্য দিয়েছেন সেই অ্যাঙ্গেল থেকে দেখে থাকে। তবে আমি আবারও বলবো যে প্রতিটি দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হতে হলে সেই দেশের রাজনৈতিক দলগুলোকে স্বাধীন এবং মুক্ত হতে হয়, তা যদি না হয় তাহলে দেশের স্বার্থ রক্ষা করা মুশকিল হয়। আমরা আশা করব ওবায়দুল কাদেরের বক্তব্য সঠিক হবে এবং আওয়ামী লীগ অন্তত সব ধরনের চাপ থেকে এবং জিম্মি অবস্থায় না পড়ে দেশ পরিচালনা করবে।
জনাব সিরাজুল ইসলাম, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরভ অভিযোগ করেছেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে রাজনৈতিক সমঝোতায় বাধা দিচ্ছে ন্যাটো, আপনার পর্যবেক্ষণ কি?
জি, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্য আমি ব্যক্তিগতভাবে মনে করি খুবই সঠিক। তিনি বলেছেন যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে চলমান সংকট, সংঘাত, যুদ্ধ রয়েছে, এই সংকট সমাধানের জন্য মস্কো এবং কিয়েভের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলো, নেটো জোট সেখানে বাধা দিচ্ছে। আমিও তাই মনে করি, কারণ হচ্ছে যে এই মুহূর্তে যদি ইউক্রেন সংকটের সমাধান করতে হয় তাহলে মার্কিন নেতৃত্বাধীন নেটো জোটের পক্ষ থেকে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে এবং ইউক্রেনের জন্য মানবিক সহায়তা বাড়াতে হবে, কিন্তু তারা তা না করে ইউক্রেনকে বিপুল পরিমাণে অস্ত্র দিচ্ছে এবং সংঘাতকে মূলত এই অস্ত্র দেওয়ার মধ্য দিয়ে আরো বেশি জোরদার করা হচ্ছে, উস্কে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি এর আগেও যেখানে এই ধরনের সংকট তৈরি হয় সেখানে আমেরিকা এবং নেটো জোটের ভূমিকা এইরকমই থাকে। ইরাক ইরান যুদ্ধের কথা আমরা যদি বলি তাহলে সেখানে দেখব ইরাক ছিল একটি আগ্রাসী শক্তি, অন্যদিকে ইরান ছিল ন্যায়ের পক্ষে। ন্যায়ের পক্ষ অবলম্বন না করে তারা আগ্রাসী শক্তিকে সমর্থন দিয়েছে এবং সেখানে মূলত ইরানের বিরুদ্ধে ইরাক যুদ্ধ করেছে ঠিকই মাঠে ময়দানে, কিন্তু প্রকৃতপক্ষে যুদ্ধ করেছে তখন বিশ্বের প্রায় বাকি সব দেশ। ঠিক একইভাবে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান চলছে, কোন প্রেক্ষাপটে অভিযান চলছে তা আমরা সবাই জানি। নেটো জোট যদি সেখানে বিস্তার লাভ করার চেষ্টা না করে তাহলে আজকে এই সংঘর্ষ দেখা দিত না। ইউক্রেনকে তারা অস্ত্র সরবরাহ করে মূলত টিকিয়ে রেখেছে এবং যুদ্ধটা করছে মূলত নেটো জোট, অর্থাৎ ইউক্রেনকে দিয়ে রাশিয়ার বিরুদ্ধে নেটো জোট এই যুদ্ধ করাচ্ছে। সেক্ষেত্রে রাশিয়া চাইলেও বা ইউক্রেন চাইলেও নেটো জোট এই যুদ্ধ বন্ধ করতে চাইবে না, এখানে তাদের যেমন অস্ত্র ব্যবসা আছে তেমনি তাদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করার প্রশ্ন রয়েছে।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, ইউক্রেনের হামলা থেকে কৃষ্ণ সাগরে নিজেদের নৌসেনা ঘাঁটি বাঁচাতে প্রশিক্ষণপ্রাপ্ত ডলফিনদের পাহারায় রেখেছে রাশিয়া। সম্প্রতি বেশ কয়েকটি প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। উপগ্রহ চিত্রেও সেই ছবি ধরা পড়েছে। কৃষ্ণ সাগরে রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌ ঘাঁটি হল সেভাস্টোপোল। বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান চালানোর পর থেকেই সেভাস্টোপোল নৌঘাঁটিতে ডলফিনের দুটি দলকে মোতায়েন করেছে রাশিয়া। নৌঘাঁটিতে থাকা রণতরীগুলিকে সমুদ্রের নিচ থেকে হামলার হাত থেকে বাঁচাতেই নাকি এই ডলফিনের দলকে মোতায়েন করা হয়েছে। দৈনিক আজকাল পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, মসজিদে লাউড স্পিকার বাজানো নিয়ে হইচই করেছিলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। সে বিতর্কের জল গড়ালো উত্তরপ্রদেশে। রাজ্যের ধর্মীয় স্থানগুলো থেকে অবৈধ লাউড স্পিকার খুলে না এবং কোথাও কোথাও শব্দমাত্রা কমানোর নির্দেশ দিয়েছিল যোগী প্রশাসন। রোববার সকাল 7টা পর্যন্ত প্রায় 54,000 লাউড স্পিকার খুলে নিয়েছে যোগীর পুলিশ। ভলিউম কমিয়েছে 60,000-এর বেশি। উত্তরপ্রদেশে এডিজি প্রশান্ত কুমার এদিন বিবৃতি দিয়ে জানালেন, এ পর্যন্ত বিভিন্ন ধর্মীয় স্থান থেকে 53,942 লাউড স্পিকার খুলে নেওয়া হয়েছে। বৈধ শব্দমাত্রায় কমিয়ে আনা হয়েছে 60,295 লাউড স্পিকারকে। প্রসঙ্গত, ধর্মীয় স্থান থেকে অবৈধ লাউড স্পিকার সরানোর নির্দেশিকা জারি হয়েছিল 24 জুলাই। তারও আগে ওই লাউড স্পিকারের শব্দ কমানোর নির্দেশ দিয়েছিলেন যোগী আদিত্যনাথ। দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, ইউক্রেনের উপর রুশ সেনা অভিযান চালানোর পর দিল্লির প্রতি ওয়াশিংটনের বার্তা ছিল রাশিয়ার সঙ্গে সমস্ত রকমের অসহযোগিতা করার। কিন্তু যুদ্ধের প্রায় 2.5 মাস পর দেখা যাচ্ছে, এই সময়ের মধ্যে ভারত যে পরিমাণ তেল আমদানি করেছে রাশিয়া থেকে, তার চেয়ে অনেক এগিয়ে ইউরোপের দেশগুলি। এমনকি আমেরিকাও এই আমদানির তালিকায় অনেকটা উপরের দিকেই রয়েছে। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার বা ক্রিয়ার তরফে প্রকাশিত একটি রিপোর্টে দেখা যাচ্ছে, যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার তেল রপ্তানি বেড়েছে। ভারত অবশ্য শুরু থেকেই যুদ্ধের বিরোধিতা করলেও তেল আমদানি নিয়ে অনড় ছিল। মার্কিন চাপ সত্ত্বেও নিজেদের অবস্থান পরিবর্তন করেনি। তাৎপর্যপূর্ণভাবে ইউক্রেনের যুদ্ধের জেরে রাশিয়ার উপর আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা ও ইউরোপের দেশগুলো। ফলে আন্তর্জাতিক বাজারে লাগাতার বাড়ছে অপরিশোধিত তেলের দাম, আর রাজকোষে বিশাল চাপ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে মোদি সরকার। এহেন পরিস্থিতিতে নয়াদিল্লিকে সস্তায় তেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মস্কো। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটি নিচ্ছে। কথা হবে আবারও আগামী আসরে।
সুখের নে
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। ইসলামী ও ইরানি পরিবার বিষয়ক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান সুখের নীড় থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ত্রাণ ঢালা শুভেচ্ছা। এই ধারাবাহিকের 14তম পর্ব উপস্থাপনায় রয়েছে আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মানব কল্যাণের নানা দিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যারা সমাজে হয়েছেন খ্যাতিমান, তাদের এই সব সাফল্যের পেছনে রয়েছে বিশ্বাসী ও যোগ্য মা বাবা তথা পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা। ইসলামের দৃষ্টিতে পরিবার মানব প্রকৃতির স্বাভাবিক চাহিদার প্রকাশ। মানুষের আত্মিক, স্বভাবগত ও প্রকৃতিগত চাহিদাগুলো অতীতেও যেমন ছিল, বর্তমানেও তা আছে ও ভবিষ্যতেও তা বজায় থাকবে। আসলে ইসলামের বিধানগুলো মানুষের মানবীয় প্রকৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ, তাই ইসলামের বিরুদ্ধে চলা মানে মানব প্রকৃতির বিরুদ্ধেই চলা। পরিবারের বিরুদ্ধে বিধ্বংসী পদক্ষেপও তাই মানব জাতির জন্যই হবে ধ্বংসাত্মক। ইসলাম বৈরাগ্যবাদকে মানব প্রকৃতির বিরোধী বলে স্বীকৃতি দেয় না। সমাজকে সুস্থ রাখার জন্য পরিবার ব্যবস্থা টিকে রাখা জরুরি। পরিবার মহান আল্লাহর ক্ষমতার নিদর্শন ও মানুষের জন্য অত্যন্ত বড় খোদাই উপহার। পরিবার গঠন ও সন্তান নেয়াকে ইসলাম অত্যন্ত গুরুত্ব দেয়। এর বিপক্ষে প্রচলিত নানা অজুহাত, বিশেষ করে অর্থনৈতিক সংকটের কারণে বিয়ে না করা বা সন্তান না নেয়ার ধারণাকে পবিত্র কোরআনে প্রত্যাখ্যান করেছেন মহান আল্লাহ। মহান আল্লাহ সূরা নূরের 32 নম্বর আয়াতে এ প্রসঙ্গে বলেছেন,
তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদের বিবাহ সম্পাদন করে দাও, এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎ কর্মপরায়ণ তাদেরও, তারা যদি নিঃস্ব হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। ইরানি পরিবারগুলো সন্তানের বিয়েকে বেশ গুরুত্ব দেন। ইরানি বাবা মায়ের জন্য তাদের সন্তানের বিয়ে ও বিবাহিত জীবনের সুখ দেখাটা অত্যন্ত আনন্দের বিষয়। সন্তানদের বিয়ের জন্য সম্ভাব্য সব জিনিস তারা সংগ্রহ করেন ও ব্যবস্থাপনার সব দায়িত্ব পালনের চেষ্টা করেন অত্যন্ত উৎসাহ নিয়ে।
ইরানিদের আখত এর চাদর যা মেঝেতে বিছানো হয় তাতে অনেক কিছু সাজিয়ে রাখা হয়। এসবের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি দ্রব্য বা আইটেম হল একটি আয়না, এক জোড়া মোমদানি, পবিত্র কোরআন, ফুলসহ ফুলদানি, মিশ্রি বা সুগার কিউবের টুকরো ভর্তি পাত্র ইত্যাদি। আয়না রাখা হয় বর ও কনের মুখোমুখি স্থানে। এর উদ্দেশ্য হল বর ও কনে যেন পরস্পরকে দেখতে পারে এবং তাদের অন্তরের আয়নাও যেন হয় পরস্পরের প্রতি স্বচ্ছ। মোমবাতি দুটি থাকে আয়নার দুই বিপরীত দিকে। আলোকিত মোমবাতি প্রতীকী অর্থে বর ও কনের সম্পর্কের উষ্ণতা এবং ঔজ্জ্বল্য তুলে ধরে। আখতের বিছানায় মিশ্রি বা সুগার কিউবের টুকরো ভর্তি পাত্র রাখার প্রতীকী অর্থ হল বর কনের দাম্পত্য জীবনও যেন হয় সুমিষ্ঠ। এমন পাত্র বেশ সুসজ্জিত ও কখনো বর্ণাঢ্য ফিতা দিয়ে বাঁধা থাকে।
ইরানিদের বিয়ের আখত অনুষ্ঠানের চাদরে আরো যেসব আইটেম রাখা হয় তার মধ্যে রয়েছে রুটি, পনির ও সবজি। এসব রাখাকে বরকতময় রিজিকের প্রতীক হিসেবে ধরা হয়। শাকসবজি রাখার অর্থ তারুণ্য ও সুস্থতা। আজকাল ছোট ছোট প্যাকেটে বা খুব সুন্দর মোড়কে আখতের বিছানায় এসব সাজিয়ে রাখা হয়। আখত এর চাদর বা বিছানায় মধু রাখা হয়। একটি পাত্রে রাখা হয় এই মধু। আখতের খুতবা পড়ানো হয়ে গেলে বর ও কনে পরস্পরকে এই পাত্রের মধু মুখে তুলে খাইয়ে দেন। এখানেও এই প্রতীকী অর্থ বিবেচনায় রাখা হয় যে ভবিষ্যতে বর ও কনে সবসময় পরস্পরের জন্য মধুময় হয়ে থাকবেন। আখতের চাদর বা বিছানার আরো আইটেম হলো মুরগির ডিম। এটা হলো অনাগত শিশু তথা নবপ্রজন্মের জন্মের প্রতীক। সাধারণত কয়েকটি বা বেশ কয়েকটি ডিম খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়। আখতের চাদর বা বিছানায় স্বর্ণ মুদ্রাও রাখা হয়। এটা রাখা হয় বরকনের রিজিক বৃদ্ধির প্রতীক হিসেবে। এছাড়াও আখতের বিছানায় আখরোট বা বাদাম ভর্তি পাত্র রাখা হয় পুষ্টিকর খোদাই নিয়ামত হিসেবে। অনেকে মনে করেন এসব রাখতে হবে খোসাসহ বা বাদামের দুই অংশের অবিচ্ছিন্ন অবস্থায়, যাতে নবদম্পতিও সবসময় অবিচ্ছিন্ন থাকেন।
ইরানিদের বিয়ের আখ্যান অনুষ্ঠানের চাদর বা বিছানায় আইটেম হল ডালিম ও আপেল কিংবা আরো অনেক ফল রাখা হয়, যার প্রতীকী অর্থ হল নবদম্পতি যেন সবসময় খোদাই নিয়ামতের অধিকারী হন। তবে এই বিছানায় ফুলের তোড়ার উপস্থিতি সবচেয়ে বেশি আকর্ষণীয়। এর প্রতীকী অর্থ প্রেম ও প্রফুল্লতার প্রাচুর্য। এছাড়াও এসপান্দ নামক এক ধরনের হারবাল বা ভেষজ দানা পুড়িয়ে তার ধোঁয়া উড়িয়ে বর ও কনেকে আখ্যান অনুষ্ঠানের বিছানায় বসানো হয়, যাতে অশুভ দৃষ্টি বা হিংসুকের হিংসার অনিষ্ট থেকে নবদম্পতি মুক্ত থাকেন। দুটি রাজহাঁসও এই বিছানায় রাখেন অনেকেই। এর কারণ হল রাজহাঁসের জুটি খুবই অবিচ্ছেদ্য এবং এ জুটির একটি মরে গেলেও অন্য রাজহাঁসের জোড়ার সঙ্গী হয় না।
শ্রোতা বন্ধুরা, আমাদের সাপ্তাহিক আয়োজন সুখের নীড় থেকে এখানেই বিদায় নিচ্ছি। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
কথাবার্তা অনুষ্ঠানটির পর শুনছিলেন সাপ্তাহিক আলোচনা সুখের নীর। ঘোষণার ধারাবাহিকতায় ভুল হওয়ার জন্য দুঃখিত। এবারে বিশেষ সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। উগ্রবাদ মোকাবেলায় মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেন সফরে গেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। শ্রমিকদের ন্যূনতম মজুরি 20,000 টাকা ও 8 ঘন্টা কর্মদিবসের দাবি জানিয়েছে বাংলাদেশের শ্রমিক কর্মচারী ফেডারেশন। এবং ঈদের ছুটি বাড়ানোর দাবি জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি। এবারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জেপি বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.